বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 8 অক্টোবর, 24 আশ্বিন এবং ফার্সি 16 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে আইনমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই শিরোনাম। ভিয়েনা সংলাপ আবার শুরু করার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়, পশ্চিমাদেরকে কাজে প্রমাণ দেখাতে হবে, ইরানের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশে নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মানবে না বলে দাবি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় 33 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলে এডিআর এর দাবি। এবং আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় পৈশাচিক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা অর্জনের প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি আজ শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশের সফরকালে একথা বলেন। এ সময় তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি জাহাজ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে শহীদ সুলাইমানি নামের যুদ্ধ জাহাজ সহ আরও কয়েকটি নৌযান নির্মাণের কাজ চলছে। জাহাজ নির্মাণ প্রকল্প পরিদর্শনের পর রাইসি আরো বলেন, বিভিন্ন ক্লাসের জাহাজ সহ নৌযান নির্মাণের এই কার্যক্রম এই খাতে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে অগ্রগতির প্রমাণ। এর ফলে সাগরভিত্তিক অর্থনীতি জোরদার হবে এবং বৈদেশিক মুদ্রা ব্যয় কমবে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রদেশ সফর করছেন ইব্রাহিম রাইসি। এটি তার 6ষ্ঠ প্রদেশ সফর। এসব সফরে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরও নিয়ে যাচ্ছেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরও বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকার মৌখিক বার্তা যেমন যথেষ্ট নয়, তেমনি ইউরোপীয় দেশগুলোর গালভরা মিষ্টি কথায় আর আস্থা রাখবে না তেহরান। ইউরোপীয় দেশগুলোকে কাজে প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতার বাস্তবায়ন চায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় তাদের মধ্যে লেবানন তথা গোটা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে লেবানন অনেক গুরুত্ব পায় এবং এই অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইরান অত্যন্ত বিশ্বাসযোগ্য ও দায়িত্ববান মিত্র। ইরান কখনোই মিত্রদেরকে হতাশ করে না। লেবাননের জনগণ সরকার ও প্রতিরোধ আন্দোলনের প্রতি দশকের পর দশক ধরে সমর্থন ও সহযোগিতা দেয় ইরানের প্রশংসা করেন সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এসব সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই পদক্ষেপ ইসলামী পবিত্র স্থানগুলোর উপর ভয়াবহ আগ্রাসনের শামিল। ইহুদিবাদীরা আল-আকসা মসজিদকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগাভাগি করার যে ষড়যন্ত্র করেছে, এই পদক্ষেপ তা বাস্তবায়নের প্রাথমিক উদ্যোগ বলে দেখছে বিবৃতিদাতারা। ফিলিস্তিনি সংগঠনগুলো আরও বলেছে, এর ফলে বাইতুল মুকাদ্দাস এবং আল-আকসা মসজিদে হামলা চালিয়ে যাবার সাহস পাবে দখলদারেরা। প্রতিরোধ সংগঠনগুলো বলেছে, আল-আকসা মসজিদ হচ্ছে বিশ্ব মুসলিমের ধর্মীয় বিশ্বাসের অংশ এবং মুসলমানেরা এ বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুসেইন উচ্চারণ করেছেন প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও হুঁশিয়ারি দিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা দেন। তিনি বলেন, দেশের জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে তাহলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। রিজভী বলেন, বাংলাদেশে ভোট ডাকাতির জনক হলো আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যাকারী হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন হয়েছে ফেনি স্টাইলে, কেন্দ্র দখল করে জাল ভোটের উৎসব করে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচন করেছে আওয়ামী লীগ। তাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোটারদের আস্থা ফেরাতে হলে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেছেন, জনগণের ঘাড়ের ওপরে দৈত্যের মতো চেপে বসা নিশুতি সরকারের মন্ত্রী এমপিদের বাক্য দূষণ ইদানিং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট আর অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তারা। রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতি লুটপাটে দেশ ও জনগণকে পথে বসিয়ে দিয়েছে সরকার, অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এর মধ্যে ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠার নানা নামে নানা রঙে ঢঙে কোন আইনের ভিত্তিতে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লুপাট করলো সেই হিসাব করুন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় 78 জন মন্ত্রীর মধ্যে 33 জনই ফৌজদারি মামলার আসামি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। এর মধ্যে 24 জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় 78 জন মন্ত্রীর মধ্যে 33 জন মন্ত্রী বা 42% বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। এর মধ্যে 24 জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণ এবং ডাকাতির মতো অপরাধ রয়েছে। এ প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন,
মানে এমন একটি সরকার ভারতবর্ষের দুর্ভাগ্য, ভারতবর্ষের গণতন্ত্রের দুর্ভাগ্য যে যে সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরে বিদেশ হত্যার অভিযোগ রয়েছে, এবং যদি সঠিক তদন্ত এবং বিচার হতো তাহলে এদের জেলে থাকার কথা ছিল। এই যে 42%, এটাও তো হিমশৈলের চূড়া মাত্র, কারণ তারা যেভাবে যে ভাষায় এবং হুমকি দিচ্ছেন, যেমন ধরুন এই গুলি মারো বলে যে বল, তার বিরুদ্ধে কি এফআইআর হয়েছে?
বলছিলেন বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। 2014 সালে উন্নয়নের ইস্যুতে ক্ষমতায় আসার পর গঠিত মোদী মন্ত্রিসভায় 20 জন দাগী মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে 11 জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা ছিল। 2014 সালের 31% কলঙ্কিত মন্ত্রীদের সংখ্যা 2019 সালে বেড়ে 39% গিয়ে দাঁড়ায় এবং 2021 সালের মন্ত্রিসভার সম্প্রসারণের পরে এই সংখ্যা 42% পৌঁছেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত ও 140 জন আহত হয়েছেন। মসজিদটিতে সাধারণত শিয়া মুসলমানেরা নামাজ পড়তেন। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেছেন, সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে, অনেক মুসল্লি হতাহত হয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে জানান মুজাহিদ। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইয়েদ খুস্তি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে, আর কোনো দেশ যেন কোনোদিন আফগানিস্তানে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। দেশটিতে ইঙ্গোমার্কিন আগ্রাসনের 20তম বার্ষিকীতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক বিবৃতি প্রকাশ করে বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘটনা একটি সুস্পষ্ট বার্তা ছিল, যারাই আমাদের দেশে হামলা করেছে তারাই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, কাজে এ ধরনের আগ্রাসনের কথা যেন আর কেউ চিন্তাও না করে। এদিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান কর্মকর্তা মৌলবী নাইমুল হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করেছে। তিনি বৃহস্পতিবার তার দপ্তরে প্রদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। তালেবান নেতা মৌলবী নাইমুল হক হক্কানি বলেন, আজ শিয়া ও সুন্নি মুসলমানেরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আফগানিস্তানে সহ অবস্থান করছেন, যেটি ইসলামের শত্রুরা সহ্য করতে পারছে না। তিনি বলেন, দেশের বীর মুজাহিদরা গত 20 বৎসর ধরে আমেরিকার বিরুদ্ধে ন্যূনতম সম্বল নিয়ে লড়াই করেছেন এবং জনগণের সহযোগিতায় দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছেন। তার ভাষায়, আফগানিস্তানের জনগণ গত 40 বৎসরের বেশি সময় ধরে নিরাপত্তাহীনতায় ভুগেছেন, কিন্তু এখন তারা তালেবান শাসনে প্রকৃত নিরাপত্তার স্বাদ উপভোগ করছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি, তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট গ্রহণের কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে। এ সম্পর্কে আমাদের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, 7 অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেওয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে। তবে কিছু সংস্থা যেমন সশস্ত্র বাহিনী, শরণার্থী ও কারাবন্দীদের ভোট দেওয়ার কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, এই তিন শ্রেণীর মোট ভোটার সংখ্যা 12 লাখ। এরপর সাধারণ মানুষ 10 অক্টোবরের ভোটগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে। 329টি আসনের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের কিছু নতুনত্ব ও গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, এর আগে 4 দফা নির্বাচন হলেও এবারই প্রথম ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এর আগের কোনো নির্বাচনই ইরাকের অস্থায়ী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়নি, কিন্তু বর্তমান মোস্তফা আল কাজেমি সরকার হচ্ছে অস্থায়ী, যার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়ত, এর আগে 18টি প্রদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও কারা ওই শহরের প্রতিনিধি তা স্পষ্ট হয়নি, কিন্তু এবার 83টি কেন্দ্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম এই কেন্দ্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। চতুর্থত, ইরাকের 5টি প্রদেশের প্রতিনিধিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। পার্লামেন্টের 71টি আসন বাগদাদের, 34টি আসন নেইনাভার, 25টি আসন বসরার, 19টি আসন জেইকার এবং 18টি আসন সোলাইমানিয়া প্রদেশের। জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে পার্লামেন্টের আসন সংখ্যাও বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চমত, এবারের নির্বাচনে অন্তত 83টি কেন্দ্রে নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন পার্লামেন্ট সদস্য বলেছেন, অন্তত 2 জন নারীর জেতার বিরাট সম্ভাবনা রয়েছে। ষষ্ঠত, ইরাকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠদের জন্য 9টি আসন রয়েছে। এর মধ্যে খ্রিস্টানদের 5টি আসন এবং অবশিষ্ট কুর্দি, ফিলি, সাইবিন ও ইজাদি সম্প্রদায়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য যখন জোর দাবি উঠেছে এবং আইএস জঙ্গিরাও কোথাও কোথাও তৎপরতা শুরু করেছে, তখন এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশও এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করায় এখন সবার নজর নির্বাচনের ফলাফলের দিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেদেশের আইনমন্ত্রী আনিসুল হক। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন,
আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশন সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে।
আইনমন্ত্রী আরো উল্লেখ করেছেন, এর আগে যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হবার পরেই সার্চ কমিটি গেজেট হয়। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্ট নিয়ে করা হয় এবং রাষ্ট্রপতির সিদ্ধান্ত হয়েছিল, তাই সেটা আইনের কাছাকাছি। আমি এখনো বলছি এটা আইন নয়, আইনের কাছাকাছি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, এ সময় নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আজ ঢাকার একটি দৈনিকে স্বনামে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশন গঠন একটি নিয়মিত প্রক্রিয়া, সংবিধানের 118 অনুচ্ছেদে এ সংক্রান্ত আইন প্রণয়নের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও আইন প্রণয়নের কাজটি এড়িয়ে চলা রহস্যজনক। ডক্টর তোফায়েল আহমেদ লিখেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে শর্টকাট মেথডে একটি সার্চ কমিটি তৈরি করে দায় এড়ানোর প্রবণতা চলছে। এই সার্চ কমিটি গঠন করে এমন লোকদের খুঁজে বের করা হচ্ছে যাদের কেউ চেনে না, নির্বাচনী কাজের সঙ্গে আগে যাদের কোনো অভিজ্ঞতা বা সম্পৃক্ততা নেই, এমন লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে, ফলে ভালো নির্বাচন আয়োজনে তাদের কোনো ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না, অথবা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। গত দুটি নির্বাচন কমিশনের কার্যক্রমে সকলের এমনই অভিজ্ঞতা হয়েছে। তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন, একটি নতুন আইন প্রণয়নের মাধ্যমে সরকার তার দায় এড়াতে পারে, কারণ বর্তমান সংসদে তাদের মেজরিটি রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপ আবার শুরু করার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়, পশ্চিমাদেরকে কাজে প্রমাণ দেখাতে হবে, ইরানের সুস্পষ্ট ঘোষণা। বাংলাদেশে নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না বলে বিএনপির হুঁশিয়ারি, জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মানবে না বলে দাবি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় 33 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় পৈশাচিক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, শক্তিশালী বিস্ফোরণে অন্তত 50 জন নিহত। আফগানিস্তানের হেরাত প্রদেশের তালেবান কর্মকর্তা মৌলবী নাইমুল হক হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করে তুলেছে। ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজকের রাতের অধিবেশন থেকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.